ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে ইন্টারনেট স্বাধীনতা আরো সংকুচিত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রিডম হাউস এক রিপোর্টে বিস্তারিত তথ্য তুলে ধরেছে, বলেছে করোনাকালে দেশ জুড়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বেড়েছে। এছাড়া ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে 50টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। গত বছরের জুন থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত বিশ্বের 65টি দেশে জরিপ চালিয়ে সংস্থাটি বলেছে গত এক বছরে 2 পয়েন্ট পিছিয়েছে বাংলাদেশ। তিনটি বিষয়ে পয়েন্ট দিয়ে থাকে ফ্রিডম হাউস, এর মধ্যে রয়েছে ইন্টারনেট প্রবেশাধিকার সীমাবদ্ধতা, কন্টেন্ট বা বিষয়বস্তু প্রকাশের সীমাবদ্ধতা ও ব্যবহারকারীর অধিকার লঙ্ঘন। এই তিন বিভাগে বাংলাদেশ পিছিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা সহ 29টি দেশে ইন্টারনেট ব্যবহার আংশিক স্বাধীন। পাকিস্তান, চীন, কিউবা, ইথিওপিয়া সহ 22টি দেশে ইন্টারনেট স্বাধীনতা একেবারেই নেই। স্বাধীনতা রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইতালি, জার্মানি সহ 15টি দেশে। বাংলাদেশ প্রসঙ্গে রিপোর্টে বলা হয় রোহিঙ্গা শিবিরে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, এমনকি তাদের কাছে সিম বিক্রিও বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমও বন্ধ করে দেওয়া হয় করোনাকালে। ফ্রিডম হাউস এটাও বলেছে বাংলাদেশে তাদের জরিপ চলাকালে অনলাইন কার্যক্রম সংশ্লিষ্ট কারণে শারীরিক সহিংসতার একাধিক ঘটনাও পরিলক্ষিত হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট।
ধর্ষণ বিরোধী লং মার্চে হামলা হয়েছে। শনিবার সকালে হামলাটি হয় পূর্বাঞ্চলীয় জেলা ফেনীতে। 9 দফা দাবিতে কয়েকটি বাম সংগঠন এই লং মার্চের আয়োজন করেছিল। ফেনীর শহীদ মিনার এলাকায় এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্যের সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় সহ 25 জন আহত হয়েছেন। শুক্রবার ঢাকা থেকে নোয়াখালী অভিমুখে এই লং মার্চ শুরু হয়। ওদিকে করোনায় 3 দিন পর আবার মৃত্যু বেড়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 23 জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন 5,646 জন। একই সময় আক্রান্ত হয়েছেন 1,209 জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,87,295 জন। তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে। বাংলাদেশ বেতারের পরিচালক আমানুল্লাহ মাসুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন। পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন এবারের আয়োজন হবে খুবই সীমিত, ঢাকায় কুমারী পূজাও হবে না। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি শনিবার সাংবাদিকদের জানান রাত 9টায় মন্দির বন্ধ হয়ে যাবে, বিজয়া শোভাযাত্রা হবে না, স্বাস্থ্যবিধি মেনে নারী ও পুরুষকে মন্দিরে প্রবেশ করতে হবে, 22 অক্টোবর পূজা শুরু হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
বাংলাদেশ ও মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে প্রচুর লোক ভারতে ঢুকে পড়ছে। মিজোরাম রেজিমেন্ট গঠন করব, অনুমতি দিন, অথবা প্যারামিলিটারিতে মিজোরামের আলাদা ফোর্স গঠন করুন, আমরা সীমান্ত পাহারা দেব। কেন্দ্রীয় সরকারের কাছে এমনই আবেদন জানিয়েছেন দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামের একমাত্র সাংসদ ভান লাভেনা। তিনি দাবি করেছেন মিজোরাম সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশের জেরে তাদের রাজ্যে কর্মসংস্থানের সুযোগ কমে গিয়েছে, মিজো ছেলেমেয়েদের অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে। তাছাড়া জাতীয় সুরক্ষার জন্য মিজোরাম সীমান্তে কড়া পাহারার দরকার রয়েছে বলে জানান তিনি। এর আগেও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন সিআরপিএফে মিজো ব্যাটালিয়ন আনা হবে, আর এবার সেই কথা মনে করিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে সেনায় মিজো রেজিমেন্ট গঠনের অনুমতি চেয়েছেন একমাত্র মিজো সাংসদ। মায়ানমারের সঙ্গে 404 ও বাংলাদেশ লাগোয়া 318 কিমি সীমান্ত রয়েছে মিজোরামের। মায়ানমার সীমান্ত পাহারা দেয় অসম রাইফেলস, বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় বিএসএফ। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আমরা জানি যে এই মাত্র একদিন আগেই সফর শেষ করলেন, বাংলাদেশে সফর সমাপ্ত করলেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। তার এই সফর নিয়ে বিশ্লেষণমূলক আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো এবং বিশেষ করে পররাষ্ট্র কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক শাফকাত মুনির। শাফকাত মুনির, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
এই যে এবার মিস্টার বিগান সফর করলেন, মূলত পক্ষে ভারতে এবং বাংলাদেশেও, এই সফরকে কি আপনি সৌজন্যমূলক সফর হিসেবে দেখছেন নাকি অন্য কিছু?
এই সফরটিকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমূলক কূটনৈতিক সফর হিসেবে দেখছি। এবং আমরা যদি ওনার সফর সূচির দিকে দেখি, উনি সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলেছেন সেগুলো যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে যুক্তরাষ্ট্রের যে নতুন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যে নতুন কৌশল তারা নিয়েছেন, সেই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সাথে আলোচনা করবার জন্যই তিনি মূলত এসেছিলেন।
জি, এই যে আপনি একটু আগে বললেন যে ভারত সাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়টি, এবং তিনি নিজেও বলেছেন যে বাংলাদেশকে একটি প্রধান সহযোগী রাষ্ট্র হিসেবে তিনি দেখতে চান, এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
এই বিষয় নিয়ে এর আগেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কথা বলা হয়েছে বাংলাদেশের সাথে। আমরা জানি যে গত প্রায় এক মাস একটু বেশি আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তারপরে আমরা এই সফর দেখলাম। আমরা জানি যে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অতি শীঘ্রই কলম্বো এবং মালে সফরে যাচ্ছেন। তাই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের সাথেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন করে একটি যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা চলছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিষয়ে আলোচনা করার বিষয়ে। বাংলাদেশ যে নিঃসন্দেহে ভূ রাজনৈতিক অবস্থানের কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র, এবং বাংলাদেশের পক্ষ থেকে সবসময় প্রচেষ্টা রয়েছে যে সমস্ত যে বিভিন্ন পরাশক্তি এবং আঞ্চলিক শক্তিগুলো আছে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাওয়া। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূকৌশলগত নিরপেক্ষতা বা সিদ্ধান্ত নেবার যে ক্ষমতা, যেটাকে ইংরেজিতে স্ট্র্যাটেজিক অটোনমি বলা হয়ে থাকে, সেটা যাতে আমাদের সবসময় বজায় রাখে থাকে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য নেতারা কিন্তু এই কথাটি মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যক্ত করেছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী এই কথাটির উপর খুব জোর দিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যা এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে কতখানি সহযোগিতা দিতে পারে?
জি, মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যাটির কথা বিশেষভাবে বলেছেন এবং আমরা উপপররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেও এই বিষয়ে কিছু আশাবাদের কথা শুনেছি। আমরা আশা করছি যে যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে একটি জোরালো পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেছেন যে মিয়ানমারের সাথে অলরেডি যোগাযোগ চলছে, আলাপ আলোচনা চলছে। কারণ আমরা আগেও আপনার অনুষ্ঠানে এবং অন্য অনুষ্ঠানে আলোচনা করেছি যে রোহিঙ্গা সমস্যাটির ইমিডিয়েট সলিউশন বাংলাদেশের জন্য ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমরা চাইবো যে যুক্তরাষ্ট্র তার প্রভাব এবং ক্ষমতা যেটা আছে বিশ্বে তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সমগ্র অঞ্চলের উপরে, আমরা চাইবো যে তারা বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র হিসেবে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ এবং মিয়ানমার উভয়ের সাথে কাজ করবেন, যাতে অতি শীঘ্র এই সমস্যাটির একটি সমাধান আমরা খুঁজে বের করতে পারি।
কিন্তু যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী এই কথাও বলেছেন যে অন্যান্য দেশকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, এবং তিনি তার সংবাদ সম্মেলনে একথাও বলেছেন যে কোনো কোনো দেশ এ ব্যাপারে অন্যরকম ভূমিকা পালন করছে কিংবা নীরব থাকছে।
তিনি কিছু বলেছেন, উনি বলেছেন যে বেশ কিছু, আমি খেয়াল করেছি কথাটি উনি বলেছেন, উনি হয়তো বা চীনের দিকে ইঙ্গিত করেছেন, কারণ চীনের পক্ষ থেকে আমরা হয়তো সেরকম সরব একটি উত্তর আমরা পাইনি রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে। তবে এটুকু আমি বলতে চাই যে বাংলাদেশ কিন্তু একটি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতি ব্যবহার করে সব দেশের সাথে কাজ করছে, বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সাথে আলোচনা করছে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যতটুকু করা সম্ভব আমরা করছি এবং করে চলছি। আমরা আশা করব আমাদের যে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে বড় আঞ্চলিক শক্তি যেমন চীন, ভারত এবং পরাশক্তি যেমন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ, তারাও আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবে।
জনাব শফকাত মুনি, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে চিঠিপত্র, ইমেল এবং শ্রোতাদের সাথে যোগাযোগের এই আসর শুরু করছি। তো তাহলে আজকে আমাদের সঙ্গে নিশ্চয়ই একজন শ্রোতাবন্ধু আছেন।
আজকে আমাদের সঙ্গে ত্রিপুরা রাজ্য থেকে যোগ দিচ্ছেন প্রদীপ কুমার কুণ্ডু।
আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রদীপ। আপনি নিশ্চয়ই ভালো আছেন আশা করি এই প্যান্ডেমিকের মধ্যেও, কারণ চারিদিকে যে সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং সবাই এটা নিয়ে হিমশিম খাচ্ছেন এই একটি মারাত্মক ভাইরাস থেকে বাঁচার জন্য। আর সামনে পুজো এসে যাচ্ছে, সেজন্য অনেকেরও কিছুটা দুশ্চিন্তাও বাড়ছে, আবার পুজোর আয়োজনও করতে হচ্ছে। তো আপনার কাছে শুনি যে এই মুহূর্তে আপনাদের ওখানে পুজো দিয়ে শুরু করি, পুজোর আয়োজন কেমন চলছে?
আমি প্রথমে ভয়েস অফ আমেরিকার কর্মকর্তা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই সমস্ত দর্শকদের। তো আমি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে এখন আছি, আগরতলা শহর থেকেই বলছি। পুজোর আমরা প্রথম দিকে একটু আশঙ্কায় ছিলাম যে আসলে একেবারেই পুজো হবে কি হবে না, এটা তো বাঙালির সবচেয়ে বড় উৎসব। এখানে তো শেষ মুহূর্তে দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে সীমিত আকারে হলেও পুজোর আয়োজন সবাই করছে, ক্লাবগুলো তাদের মানে আগের মতো না জমজমাট বা জাঁকজমকপূর্ণ না হলেও পুজোর আয়োজন করছে, মানুষ বেরিয়েছে। এখন ওদের এবারের প্যান্ডেমিকের কারণে সবারই এখন আর্থিক একটা মানে খুব দুরবস্থায় আছে, তারপরেও এই আর্থিক অবস্থার মধ্যেও যাদের যা কিছু কেনাকাটা করার মতো সেজন্য বাজারে ইদানিংকালে কিছু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এটা একদিকে যেমন আনন্দের যে মানুষ কিছুটা সাহস করে বেরিয়েছে সেদিক থেকে আনন্দের হলেও আমাদের একটা অজানা আশঙ্কা রয়েছে, কারণ এতদিন আমরা যে রেস্ট্রিকশন মেনটেইন করে চলছি আমার মনে হচ্ছে বাজারের ভিড়াভিড়িতে এখন আর সেই রেস্ট্রিকশন সেই নিয়ম কানুন গুলো আমরা বোধহয় মানতে পারছি না, যার ফলে পুজো বা পুজোর পরবর্তী সময়ে আবার প্যান্ডেমিকের যে ভয়ঙ্কর রূপ সেটা দেখা যায় কিনা সেইটা আর কি।
এবারে আমরা ভিন্ন প্রসঙ্গে আসি, আমাদের বেতার এবং আমাদের প্রচার প্রসঙ্গে আসি। আপনি ভয়েস অফ আমেরিকা শুনছেন নিশ্চয়ই অনেক দিন থেকে, তো আপনার সেই অভিজ্ঞতা কবে থেকে শুরু করলেন, কেন শোনেন, কোন অনুষ্ঠান ভালো লাগে, তাহলে আমরা সেগুলোই তো জানতে চাইবো, তাই?
নিশ্চয়ই, আর আমাদের শ্রোতারাও শুনতে চান, জানতে চান রেডিও শোনাটা কিভাবে শুরু হলো, রেডিও কেন ভালোবাসেন আপনারা, নানা রকম জিনিস, এবং শ্রোতা সংঘের কথাও জানতে চান যে শ্রোতা সংঘের সঙ্গে আপনারা জড়িত কিনা।
আমি আসলে ভয়েস অফ আমেরিকার কথা প্রথম শুনতে পাই আমার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক মশাইয়ের কাছ থেকে, সেটা 1969-এ, তখন আমি একেবারে প্রাথমিক বিদ্যালয়ের স্তরে ছিলাম আর কি। আসলে আমার আমার জন্ম ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের থেকে, আমি এক বছরের ছোট, 1958-এ ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ শুরু হয়েছে, আমি 1958-এ আমার জন্ম। তো 69-এ যখন মানে
বাংলা বিভাগ শুরু হয়েছিল 1958 সালের 1 জানুয়ারি
থেকে 1900, সেটাই বলছি আমি এক বছর ছোট, আমি 1959 সালে আমার জন্ম। 1969 সালে যখন চন্দ্র বিজয় হলো, আমার শিক্ষক মশাই একদিন স্কুলে আমাদেরকে একটা ছবি এনে দেখালেন, যারা তখন আর্মস্ট্রং, এডুইন অল্ড্রিন, মাইকেল কলিন্স ওরা চাঁদে গিয়েছে, এইরকম একটা ছবি উনি এনে দেখালেন। আমরা কৌতূহলী হলাম ব্যাপারটা কি কোত্থেকে পেলেন, স্যারকে জিজ্ঞেস করার পরে বললেন যে এটা তো ইয়ে থেকে ভয়েস অফ আমেরিকা থেকে আজ পেয়েছি, ওদের স্টেশন এটা। এই প্রথম আমি ভয়েস অফ আমেরিকার কথাটা প্রথম জানলাম ওনার কাছ থেকে।
আচ্ছা,
পরবর্তী সময়ে হয়েছে কি, পরবর্তী সময়ে 71 বাংলাদেশ যুদ্ধের সময় তখনই আমাদের সঙ্গে মানে রেডিওর কিছুটা পরিচয় হয়েছে। দু একটা রেডিও গ্রামে এসছে, এর আগে গ্রামে কিন্তু রেডিও ছিল না বলতে গেলে। তো বাংলাদেশ যুদ্ধের সময় বিবিসি, ভয়েস অফ আমেরিকা এরকম স্টেশন গুলির খবরের জন্য সবাই শুনতো, আমরাও শুনতাম, আমিও তখন আস্তে আস্তে পরিচিত হলাম। আর সবশেষে আমি 1980 সালে যখন আমার কলেজ জীবন শেষ করে বাড়িতে ফিরে আসলাম, তখন আমার রেডিওর সঙ্গে পুরো ঘনিষ্ঠতাটা হয়েছে এবং তখনই আমি এই ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান, অন্যান্য কেন্দ্র বিবিসি, টাইচে ভেলে, রেডিও জাপান এসবের বাংলা অনুষ্ঠান শুনেছি, অন্য বিভিন্ন পৃথিবীর অনেক বেতার কেন্দ্র, এবং গত দীর্ঘদিন যাবতে আমি প্রায় পৃথিবীর 130টি বেতার কেন্দ্র, প্রায় 130টি দেশের 400-এর উপরে বেতার কেন্দ্র আমি শুনছি।
খবর
বা বিভিন্ন যে প্রতিবেদন গুলি, রিপোর্ট গুলি, সেগুলো আমার সবচেয়ে ভালো লাগে সবচেয়ে। আর আপনাদের এমনিতে অন্য ফিচার প্রোগ্রাম গুলি যেগুলো আছে, যেমন এই যে চিঠিপত্রের আসর মিতালি আছে, বিজ্ঞান বিচিত্রা আছে, আগে ছিল, এখন তো অনেকগুলো মানে প্যান্ডেমিকের কারণে যে আপনাদের অনেকগুলো অনুষ্ঠান নেই, ওই নারী কণ্ঠ বা ইংরেজি শেখার অনুষ্ঠান, এগুলি আমার সবসময় এগুলি ভালো লাগতো। প্রথমের থেকে পদ্মা গঙ্গা ওটাও আমি শুনি।
আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, আপনি বহুকাল রেডিও শুনছেন এবং আপনি রেডিও প্রেমিক, আপনি আমাদের ছোট্ট করে কি বলবেন যে রেডিও যখন শোনেন আপনার মনের অবস্থাটা কি দাঁড়ায়, মানে কেন রেডিওকে এই মাল্টিমিডিয়ার যুগেও আপনি এখনো রেডিও শুনছেন, রেডিওকে ভালোবাসছেন?
দেখুন, আমি ডিএক্সার, আমার রেডিওর সঙ্গে আমার নারীর যোগাযোগ বলতে গেলে, রেডিওতে আমি যখন বাইরের দেশের অনুষ্ঠানগুলি শুনি, বাইরের দেশের সিগন্যালটা পাই, আমার যেন মনে হচ্ছে আমি সেসব দেশগুলির মধ্যেই আছি, সেখানেই ঘুরছি,
সত্যি তাই। আসলে টেলিফোনের মাধ্যমে যদিও আমরা দুই প্রান্ত থেকে কথা বলছি, কিন্তু মনে হচ্ছে যেন এই তো একেবারেই কাছে বসে
মুখোমুখি বসে কথা হচ্ছে। ঠিক তাই। আর পৃথিবীতে এই আধুনিক বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে ছোট হয়ে গেছে, সবাই কাছাকাছি চলে এসেছি, যেমন ফেস টাইম করা যায়, আমরা ফেসবুকে দেখতে অনুষ্ঠান করতে পারি, ইউটিউবে আপনারা শুনতে পারেন, নানান ভাবে অনুষ্ঠান শোনা যায়, দেখা যায়। তো এই যে আধুনিক ব্যবস্থা, তার মধ্যে আপনি বেতারের প্রতি আকৃষ্ট, বেতার পছন্দ করেন কেন?
যত আধুনিক ব্যবস্থায় যত রকম ভাবে ইন্টারনেটে হোক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন স্ট্রিমিং হচ্ছে বিভিন্ন কিছু, কিন্তু আসলে রেডিওর প্রতি, রেডিও থেকে একটা মানে বিদেশের অনুষ্ঠান শোনা, ট্রান্সমিটার থেকে যে সিগন্যাল আসছে সেই সিগন্যালটা শোনা, মানে এটার যে চার্ম, এটা এই ফিলিংসটা আমার এই স্ট্রিমিং এর মাধ্যমে শুনে আমি এটা পাই না। আমার কাছে মনে হয় কোনোদিন হয়তো খারাপ শোনা যায়, কোনোদিন হয়তো ভালো শোনা যায়। আমি প্রথমেই তো আমি বলছি ডিএক্সার, আমি আমার দাবি হচ্ছে প্রতিদিন খুঁজে খুঁজে দেখা যে কোন বেতার কেন্দ্রের অনুষ্ঠান আজকে ভালো প্রপোগেশন আছে, আজকে ভালো শোনা যায়, কালকে আবার হয়তো খারাপ শোনা যায়,
অনেকে আপনার বন্ধু বান্ধব অন্য শ্রোতারা, তাদের সাথে কখনো যোগাযোগ হয়েছে, তারা কি মনে করেন ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান সম্পর্কে?
আমার এই যে ত্রিপুরা রাজ্যে এখন রেডিও শোনার লোক অনেক কম, আমি আমার সঙ্গে বেশ কয়েকজনকে আমি যুক্ত করার চেষ্টা করেছি, ওরা কিছুদিন শুনেছে, তারপরে আবার দেখছি ওরা নিজেদের ইয়েতে মানে চলে গেছে। আসলে এটা তো সত্যি কথা, এটা মানে অস্বীকার করা যাবে না যে রেডিওর আগের যে ঘরে ঘরে রেডিওই একমাত্র ছিল বিনোদনের মাধ্যমে,
সেইটাই
আজকে আজকের যুগে এখন ইন্টারনেটের যুগে রেডিওর যে সেই বিনোদনের মাধ্যমে ঘরে ঘরে এখন আর সেরকম দেখা যায় না। তো যার জন্য এখনো বেশ কয়েকজন আমার কলিগ বা আমার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমার যোগাযোগ হয় বিভিন্ন অনুষ্ঠান, তারা মাঝে মাঝে আমাকে জানান যে আমরা শুনছি, মাঝে মাঝে যখন সময় পাই শুনি, কিন্তু নিয়মিত ভাবে যে রেডিওর সঙ্গে ওদের যোগাযোগ আছে সেটা কিন্তু আমার
অবশ্যই হয় না। হ্যাঁ, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহেরা, ওনার সাথে অনেক কথা হলো আজকে। আমার মনে হয় যে এবার আমাদের চিঠিপত্রের দিকে তো নজর দিতে হবে।
প্রদীপ চন্দ্র কুণ্ডু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ সবাইকে, আমার আবারও শুভেচ্ছা।
অনেক অনেক শুভেচ্ছা রইল তাহেরা। এবার ঝটপট চিঠিপত্রগুলো হাতে তুলে নেওয়া যাক।
এবারে বেশ কয়েকটি নতুন ইমেল দেখতে পাচ্ছি, হয়তো পড়ার সময় হবে না বিস্তারিতভাবে। লিখেছেন মাসুদুর রহমান, সভাপতি প্রতিষ্ঠাতা বাংলা ইন্টারন্যাশনাল রেডিও অ্যান্ড নভেল ক্লাব, শিহালি, শিবগঞ্জ, বগুড়া থেকে। ক্যালেন্ডারের কথা বলেছেন, 2019 সালের ক্যালেন্ডারের জন্য ঠিকানা পাঠিয়েছিলাম কিন্তু পাইনি, 2020 সালের ক্যালেন্ডার পেলাম না, এই করোনাকালে 2021 সালের ক্যালেন্ডার পাব কি পাব না জানি না।
ক্যালেন্ডার এবার পাঠাতে অসুবিধা হবে, আমাদের পাবলিক অ্যাফেয়ার্স অফিস থেকে অনেকের নাম ঠিকানা চেয়েছিল, সেইভাবে আমরা পৌঁছে দিয়েছি। ফ্যান ক্লাবগুলোকে বিশেষভাবে পাঠানো হচ্ছে, আপনি যদি কোনো ফ্যান ক্লাবের সাথে জড়িত থাকেন আপনার এলাকায় তাহলে আমাদের কাছে ঠিকানা লিখে জানাবেন, তাহলে আমরা নির্দিষ্ট অফিসে পাঠিয়ে দেবো, সেখান থেকেই তারা পাঠাবেন। কারণ আমাদের তো প্রায় 7 মাসের উপরে হয়ে যাচ্ছে অফিস বন্ধ, আমরা বাড়ি থেকে কাজ করছি।
আরেকটি চিঠি এসেছে মারিয়া খানম মৌরি, ভিওএ লিসনার্স ক্লাব, ইমামপুর, রসুলপুর, গাজারিয়া, মুন্সিগঞ্জ থেকে। আমাদের খুদে লিসনার্স মারিয়া খানম মৌরি, সে বিস্তারিত কোনো চিঠি লিখেনি কিন্তু একটি ছবি পাঠিয়েছে, চমৎকার। সেই ছবি দেখেই বলছি যে আমাদের খুদে একজন লিসনার্স হয়েছে, তাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ মৌরি, পরবর্তীতে লেখার চেষ্টা করবে আশা করি। এর পরের চিঠি পাঠিয়েছেন অজয় কুমার সরকার, হটু দেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান জেলা থেকে। লিখেছেন, মিতালিতে দীর্ঘদিন পরে আমার একটি চিঠির পূর্ণাঙ্গ উত্তর পেয়ে রোকেয়াদি এবং তাহিরা বোনকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, আমরা তো চেষ্টা করি সবারই জবাব দিতে কিন্তু অনেক সময় সংক্ষিপ্ত পরিসরে পুরো চিঠিটা পড়ে জবাব দেওয়া সম্ভব হয় না, দুঃখিত।
শ্রোতা বন্ধুরা, হাতে আর সময় নেই, আমাদের কাছে আপনারা সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য, প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন। মিতালি রাশোর, আজ তাহলে এ পর্যন্তই। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়াতি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রে প্রতিদিন নতুন করে কয়েক হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, সুতরাং রাজ্যগুলি এমন এক ডিজিটাল অ্যাপ্লিকেশন চালু করছে যাতে কোনো ব্যক্তি যদি এমন এক মানুষের সংস্পর্শে আসেন যার ভাইরাসের পরীক্ষার ফল ইতিবাচক এসেছে, তবে এটি সঙ্গে সঙ্গে তাকে সতর্ক করে দেবে। ভার্জিনিয়া সম্প্রতি একটি কোভিড এক্সপোজার অ্যাপ্লিকেশন চালু করেছে যা তাৎক্ষণিকভাবে বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। স্বাস্থ্য আধিকারিকরাও ভাইরাস সংক্রমণের দ্রুত গতি রুখতে এই অ্যাপ সাহায্য করবে কিনা তা নির্ধারণের চেষ্টা করছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জুলি তাবাহ তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে ভার্জিনিয়ার গভর্নর র্যালফ এস নর্থাম বলেন, আমরা সবাই বলেছি যে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রাথমিক উপায়গুলি হল পরীক্ষা করা এবং যোগাযোগের সন্ধানগুলি খুঁজে বের করা। তিনি আগস্ট মাসে কোভিড-19 মোকাবিলা করতে কিছু আশার খবর শুনিয়েছিলেন। তিনি বলেন,
Virginia is proud to launch a new digital app called COVID Wise.
ভার্জিনিয়াতে কোভিড ওয়াইজ নামে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করতে পেরে আমরা গর্বিত। ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য যেটি অ্যাপেল এবং গুগলের সাথে অংশীদার হয়ে এক্সপোজার নোটিফিকেশন স্মার্টফোন অ্যাপ্লিকেশন চালু করেছে। এখনো পর্যন্ত প্রায় 5 লক্ষ ডাউনলোড হয়েছে এবং স্বাস্থ্য আধিকারিকরাও বলছেন যে কোভিড ওয়াইজ অ্যাপ যথেষ্ট জনপ্রিয় হয়েছে। ভার্জিনিয়া স্বাস্থ্য বিভাগে প্রকল্পটির তত্ত্বাবধানকারী জেফ স্টেভার বলেছেন যে এই অ্যাপ্লিকেশনটি বেনামে রয়েছে, সুতরাং এটি মানুষের গোপনীয়তা রক্ষা করতে সক্ষম হবে। তিনি আরো বলেন, এই কোভিড ওয়াইজ জনগণকে বিনামে তথ্য জানানোর একটি মাধ্যম, অর্থাৎ যে ব্যক্তিদের পরীক্ষার ফলাফল ইতিবাচক ছিল তাদেরকে চিহ্নিত না করেও অন্যান্যরা যারা এইসব ব্যক্তির সংস্পর্শে এসছেন তাদেরকে সতর্ক করে দিতে পারবেন। মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে অবস্থিত জনস হপকিন্স ইনস্টিটিউট অব বায়োথিক্স এর পরিচালক জেফ্রি কাহানের মতো অন্যান্য স্বাস্থ্য আধিকারিকেরা এটিকে কার্যকরী করতে কত লোককে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে তা সম্পর্কে কিন্তু নিশ্চিত করে কিছু বলতে পারেননি। যদি কোনো ব্যক্তির ভাইরাসের জন্য পরীক্ষার ফল ইতিবাচক হয় তবে তাদের ফলাফল এই কোভিড ভয়েস অ্যাপ্লিকেশনটিতে তারা জানাতে পারবেন। অন্য ব্যবহারকারীদেরও অবহিত করা হবে। কোভিড ভয়েস অ্যাপ ব্যবহারকারী মাইক বলেন, আমি মনে করি আমার যা করা উচিত তার জন্য আমি ব্যক্তিগতভাবে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার চেষ্টা করছি। এই অ্যাপটি কিন্তু আমাকে এ ব্যাপারে সাহায্য করেছে। ভার্জিনিয়া বাসিন্দা লিন বলেন, এই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তাই আমার প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। জেফ স্টেভার বলেছেন যে এই উদ্বেগের সমাধান করতে তিনি এবং তার দল কঠোর পরিশ্রম করছেন। তিনি বলেন,
All the people who are downloading this app, you know, we are averting more infections, we're averting more deaths, we're averting more hospitalizations.
এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার ফলে আমরা সংক্রমণ থেকে আরো নিজেদের রক্ষা করতে পারছি, আমরা আরো বেশি মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছি, আরো বেশি লোক হাসপাতালে ভর্তি করতে সক্ষম হচ্ছি এবং মানুষকে দ্রুত পরীক্ষা করারও সুযোগ দিচ্ছি। সবশেষে এটাই বলা যায় যে এই অ্যাপ মানুষকে আরো নিরাপদে এবং আরো বেশি আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে দেবে কিনা সেটা কিন্তু সময়ই বলে দেবে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। ভেনেজুয়েলা বিষয়ে জাতিসংঘের সেপ্টেম্বর মাসের একটি তথ্য অনুসন্ধানী রিপোর্টে উপসংহারে বলা হয়েছে যে যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করা যায় যে ভেনেজুয়েলায় মানবতার বিরুদ্ধে হত্যা, কারাদণ্ড, অত্যাচার, জোরপূর্বক অদৃশ্য হয়ে যাওয়া, ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতা সহ নানাবিধ অপরাধ সংঘটিত হচ্ছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়, এর চাইতেও দুঃখজনক যে যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করতে হয় যে এই রিপোর্টে লিপিবদ্ধ করা হয়েছে যে প্রেসিডেন্ট ও স্বরাষ্ট্র, বিচার, শান্তি দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রীরা এসব অপরাধ সংগঠনের জন্য নির্দেশ দিয়েছে এবং তাতে অংশ নিয়েছে। অন্যভাবে বলা যায় যে এসব দুঃখজনক মানবাধিকার লঙ্ঘন শুরু হয় শীর্ষ পর্যায় থেকে। 2019 সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এই সত্য অনুসন্ধানী মিশনটি গঠন করে। এই মিশনের লক্ষ্য ছিল বিচার বহির্ভূত প্রাণদণ্ড, জোরপূর্বক অদৃশ্য হওয়া, খেয়ালখুশি মতো আটক ও অত্যাচার এবং অন্যান্য নৃশংস অমানবিক অথবা 2014 সাল থেকে অবমাননাকর সব আচরণের তদন্ত চালানো এবং চূড়ান্তভাবে যারা এই ঘৃণ্য অপরাধে লিপ্ত তাদের দোষী সাব্যস্ত করার ভিত্তি প্রস্তুত করা। জাতিসংঘের রিপোর্টে পাওয়া এসব তথ্য ভেনেজুয়েলায় অবাধ ও স্বচ্ছ গণতান্ত্রিক হস্তান্তরণের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করে। অবৈধ নিকোলাস মাদুরো সরকারের হাতে লক্ষ লক্ষ ভেনেজুয়েলার নাগরিকদের নিপীড়ন বন্ধের এবং সরকারের মর্মান্তিক অপরাধের শিকারে যারা তাদের ন্যায্য বিচারে নিশ্চিত করতে এটাই একমাত্র পথ। ইউএসএডি বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত প্রশাসক জন বার্সা বলেন, ভেনেজুয়েলার জনগণ যারা তাদের দেশের রক্ষাকারী এবং সেবাদানকারী সরকারের সহিংসতার ভীতি থেকে বাঁচার আশা করেন, যুক্তরাষ্ট্র সেই ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গাইদো, তার অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় সংসদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সদস্যরা, সুশীল সংগঠন, মানবাধিকার রক্ষাকারী এবং স্বতন্ত্র সংবাদ মাধ্যম, এরা সবাই ভেনেজুয়েলায় গণতন্ত্রকে উজ্জীবিত করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশাসক বার্সা বলেন, এরা সবাই তো সত্যিকারের বীর পুরুষ এবং আমার বিশ্বাস তারাই জয়ী হবে। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক সুশাসন প্রবর্তনের এবং অবাধ ও স্বচ্ছ প্রেসিডেন্সিয়াল এবং সংসদীয় নির্বাচনের আয়োজনে আন্তর্জাতিক সমাজকে একত্রিত হতে হবে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় স্বাধীনতা ফিরে আসার এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সেই দিনটির প্রতীক্ষায় থাকবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English on the Voice of America. I'm Katie Weaver. Our 30-minute show of news and features is designed especially for people learning English. We speak slowly, using a simple style and a limited vocabulary. Today on the program, Jill Robbins and Gregory Stockel bring us Ask a Teacher. We close the show with American Story, The Birthmark by Nathaniel Hawthorne. But first, we have this report from Susan Shand.
Eleazar Hernandez slept on the side of a road in the light rain as the weather turned cold. The 23-year-old Venezuelan was trying to get to the Colombian city of Medellin with his wife. She is 7 months pregnant. They had no money for transportation by the time they reached the small town of Pamplona, about 480 kilometers away from Medellin. Hernandez hoped to get a ride on the back of a truck to cross the Paramo de Berlin, an area high in the mountains. "My wife can barely walk," said Hernandez. "We need transport to get us out of here," he added. The Associated Press, AP, reports the two spent 4 days sleeping on Pamplona's sidewalks. Venezuelans are again fleeing their nation's economic and humanitarian disaster. The disease COVID-19 and measures to slow its spread halted one of the world's biggest migration movements. Venezuelans are going to Colombia to escape an economy where many people earn less than $2 a month. The number of people leaving is smaller than before, but Colombian immigration officials expect 200,000 Venezuelans to enter the country in the next few months. In Colombia, there is the chance for them to find work, which will allow them to send money back to feed their families. The new migrants are finding conditions worse than those who fled Venezuela before COVID-19. Many shelters remain closed. Colombians fearing infection are less likely to help with food donations, and drivers are less likely to pick up hitchhikers. "We hardly got any lifts along the way," said Ana Hirmontilla. She is a cook from the Venezuelan state of Guarico. Montilla spoke with the AP as she was nearing Bogota, Colombia's capital, after traveling with her family for 27 days. Before the COVID-19 pandemic, over 5 million Venezuelans had left their country, notes the United Nations. The poorest simply walked. As governments across South America took action in hopes of stopping the spread of COVID-19, many migrants found themselves without work. Over 100,000 Venezuelans returned to their country, where at least they could live with family members. Today, official land and bridge crossings between the two countries are still closed. Migrants are forced to cross the border illegally, where the roads are controlled by drug traffickers and rebel organizations like the National Liberation Army. The return of Venezuelan migrants is already happening even though the border is closed, said Ana Milena Guerrero. She is an official for the International Rescue Committee, a humanitarian nonprofit organization helping migrants. Many Venezuelans are now forced to walk within their own country for days to reach the border because of fuel shortages. Hernandez said it took him 7 days to walk from his hometown of Los Teques, Venezuela, to Colombia. I can't allow my daughter to be born in a place where she might have to go to bed hungry, he said. Once the migrants arrive in Colombia, they face new problems. Colombia's rate of unemployment rose from 12% in March to almost 16% in August. Those who cannot pay for rental housing are being pushed out of their homes. More than 50% of all Venezuelans in Colombia are living there illegally and have no legal protection. I'm Susan Shand.
The New York Philharmonic made the historic decision this week to cancel its entire performance season. The president of the famed symphony orchestra, Deborah Borda, said on Tuesday that it had lost a combined $30 million in ticket sales for this season and next. The orchestra's total budget for the 2019-2020 season is $87 million. Borda said the company raised more money than expected from individual donors. But that money cannot make up for those massive amounts of lost ticket revenue, she said, because we live on earned ticket revenue. The New York Philharmonic is the oldest orchestra in the United States, at 178 years old. It is part of the country's so-called Big Five symphonies. It has continued its performance seasons through crises including the Civil War, Great Depression, the September 11th terror attacks, and even other disease outbreaks. But the spread of the new coronavirus and restrictions related to it has brought the organization to its breaking point. The full Philharmonic has not performed since March 10th. It announced on June 10th that it had canceled the autumn part of the 2021 season and would restart normal performances in early January. About 70 Philharmonic support employees have lost their jobs. Orchestra musicians have seen pay cuts of 25%. Some have continued to perform in less formal settings. At the end of August, the orchestra launched New York Phil Bandwagon, a series of socially distanced outdoor performances. The bandwagon itself is a bright red Ford truck. It holds a sound system, music stands, lights, and an operations crew. The musicians follow it in another vehicle. Fiona Simon plays the violin for the Philharmonic. She took part in a day of outdoor shows this month. She said the experience returned to her a sense of purpose, something she had not felt since indoor shows stopped in March. "You're not a complete musician if you're just playing for yourself," Simon said. She and a few other Philharmonic musicians played at three different street corners that day. The first show took place near a Bronx school. The second was held outside a public library in Queens. The final show took place in a Brooklyn green space. As the group began its final performance of the day, singer Anthony Roth Costanzo opened the show, standing in the open back of the bandwagon. "We're going to play you a little concert," he said, as people began to gather around in the warmth of an early autumn sunset. The show lasted 20 minutes and included famous songs by George Gershwin and Charlie Parker. As the audience grew, it became clear that the concert was as much an emotional release for the crowd as it was for the musicians. Violinist Curtis Stewart, a guest performer, expressed it this way: "We need a place to put our feelings. We need a place to feel safe," he said. "You don't know what you've got until it's gone." The Philharmonic is holding its final 2020 bandwagon concert this weekend. It plans to restart the program next spring. On the New York Philharmonic's website, President Borda expressed her hope for a return to full orchestra shows. "We cannot wait to be reunited with you, our audience, and we look forward to sharing that magical moment when you hear the very first downbeat of a New York Philharmonic concert."
Today, we answer a question from Brigitte in France. She writes,
"Could you tell me when to use little and when to use small? Thank you."
Dear Brigitte, thank you for writing to us. The words little and small may seem to have the same meaning, but they do have different uses. First, we can look at them separately. We use little to talk about a small or unimportant amount of something. For example,
"There is a little dirt on the floor."
You can also use little to describe someone who is young, as in this example:
"The little girls laughed at the dog." Note that when the article "a" is placed before little, it means you do have some amount of a thing.
She has a little experience with political campaigns.
But without the article, little means you are lacking or missing something.
"I have little need for swimwear in the winter."
There is an important difference between the words little and small. The difference is, when describing an amount, we use little. But when describing the size of someone or something, we use small. Here's an example:
"The airplane seats are only a good fit for small adults."
Another different use of small is when comparing one thing with another.
"My new phone is smaller than the old one." It is not correct to compare amounts with the word little, In spoken English, people add the ending EST to little when comparing sizes. The word littlest is often used when describing something cute and very small.
That is the littlest puppy I have ever seen.
I hope that helps to answer your question, Brigitte. And that's Ask a Teacher.
What question do you have about American English? Send us an email at learningenglish@voanews.com. I'm Jill Robbins.
And I'm Greg Stockel.
Our story today is called The Birthmark. It was written by Nathaniel Hawthorne. Here is Barbara Klein with the story.
A long time ago, there lived a skillful scientist who had experienced a spiritual reaction more striking than any chemical one. He had left his laboratory in the care of his assistant, washed the chemicals from his hands, and asked a beautiful woman to become his wife. In those days, new scientific discoveries, such as electricity, seemed to open paths into the area of miracles. It was not unusual for the love of science to compete with the love of a woman. The scientist's name was Aylmer. He had so totally given himself to scientific studies that he could not be weakened by a second love. His love for his young wife could only be the stronger of the two if it could link itself with his love of science. Such a union did take place, with truly remarkable results. But one day, very soon after their marriage, Aylmer looked at his wife with a troubled expression. "Georgiana," he said, "have you ever considered that the mark upon your cheek might be removed?" "No," she said, smiling. But seeing the seriousness of his question, she said, "The mark has so often been called a charm that I was simple enough to imagine it might be so." "On another face it might," answered her husband, "but not on yours. No, dear, nature made you so perfectly that this small defect shocks me as being a sign of earthly imperfection." "Shocks you?" cried Georgiana, deeply hurt. Her face reddened, and she burst into tears. "Then why did you marry me? You cannot love what shocks you." We must explain that in the center of Georgiana's left cheek, there was a mark, deep in her skin. The mark was usually a deep red color. When Georgiana blushed, the mark became less visible. But when she turned pale, there was the mark, like a red stain upon snow. The birthmark would come and go with the emotions in her heart. The mark was shaped like a very small human hand. Georgiana's past lovers used to say that the hand of a magical fairy had touched her face when she was born. Many a gentleman would have risked his life for the honor of kissing that mysterious hand. But other people had different opinions. Some women said the red hand quite destroyed the effect of Georgiana's beauty. Male observers who did not praise the mark simply wished it away so that they did not see it. After his marriage, Aylmer discovered that this was the case with himself. Had Georgiana been less beautiful, he might have felt his love increased by the prettiness of that little hand. But because she was otherwise so perfect, he found the mark had become unbearable. Aylmer saw the mark as a sign of his wife's eventual sadness, sickness, and death. Soon, the birthmark caused him more pain than Georgiana's beauty had ever given him pleasure. During a period that should have been their happiest, Aylmer could only think of this disastrous subject. With the morning light, Aylmer opened his eyes upon his wife's face and recognized the sign of imperfection. When they sat together in the evening near the fire, he would look at the mark. Georgiana soon began to fear his look. His expression would make her face go pale, and the birthmark would stand out like a red jewel on white stone. "Do you remember, dear Aylmer, about the dream you had last night about this hateful mark?" she asked with a weak smile.
"None, none whatever," answered Aylmer, surprised.
The mind is in a sad state when sleep cannot control its ghosts and allows them to break free with their secrets. Aylmer now remembered his dream. He had imagined himself with his assistant, Aminadab, trying to remove the birthmark with an operation. But the deeper his knife went, the deeper the small hand sank until it had caught hold of Georgiana's heart. Aylmer felt guilty remembering the dream. "Aylmer," said Georgiana, "I do not know what the cost would be to both of us to remove this birthmark. Removing it could deform my face or damage my health."
"Dearest Georgiana, I have spent much thought on the subject," said Aylmer. "I am sure it can be removed."
"Then let the attempt be made at any risk," said Georgiana. "Life is not worth living while this hateful mark makes me the object of your horror. You have deep science and have made great discoveries. Remove this little mark for the sake of your peace and my own."
"Dearest wife," cried Aylmer, "do not doubt my power. I am ready to make this cheek as perfect as its pair."
Her husband gently kissed her right cheek, the one without the red hand. The next day, the couple went to Aylmer's laboratory, where he had made all his famous discoveries. Georgiana would live in a beautiful room he had prepared nearby, while he worked tirelessly in his lab. One by one, Aylmer tried a series of powerful experiments on his wife, but the mark remained. Georgiana waited in her room. She read through his notebooks of scientific observations. She could not help see that many of his experiments had ended in failure. She decided to see for herself the scientist at work. The first thing that struck Georgiana when entering the laboratory was the hot furnace. From the amount of soot above it, it seemed to have been burning for ages. She saw machines, tubes, cylinders, and other containers for chemical experiments. What most drew her attention was Aylmer himself. He was nervous and pale as death as he worked on preparing a liquid. Georgiana realized that her husband had been hiding his tension and fear. "Think not so little of me that you cannot be honest about the risks we are taking," she said. "I will drink whatever you make for me, even if it is a poison." "My dear, nothing shall be hidden," Aylmer said. "I have already given you chemicals powerful enough to change your entire physical system. Only one thing remains to be tried, and if that fails, we are ruined." He led her back to her room, where she waited once more, alone with her thoughts. She hoped that for just one moment she could satisfy her husband's highest ideals, but she realized then that his mind would forever be on the march, always requiring something newer, better, and more perfect. Hours later, Aylmer returned carrying a crystal glass with a colorless liquid. "The chemical process went perfectly," he said. "Unless all my science has tricked me, it cannot fail." To test the liquid, he placed a drop in the soil of a dying flower growing in a pot in the room. In a few moments, the plant became healthy and green once more. "I do not need proof," Georgiana said quietly. "Give me the glass. I'm happy to put my life in your hands." She drank the liquid and immediately fell asleep. Aylmer sat next to his wife, observing her and taking notes. He noted everything: her breathing, the movement of an eyelid. He stared at the birthmark. And slowly, with every breath that came and went, it lost some of its brightness. "By heaven, it's nearly gone," said Aylmer. "Success! Success!" He opened the window coverings to see her face in daylight. She was so pale. Georgiana opened her eyes and looked into the mirror her husband held. She tried to smile as she saw the barely visible mark. "My poor Aylmer," she said gently. "You have aimed so high, with so high and pure a feeling. You have rejected the best the earth could offer. I am dying, dearest." It was true. The hand on her face had been her link to life. As the last trace of color disappeared from her cheek, she gave her last breath. Blinded by a meaningless imperfection and an impossible goal, Aylmer had thrown away her life and with it his chance for happiness. In trying to improve his lovely wife, he had failed to realize she had been perfect all along.
The Birthmark was written by Nathaniel Hawthorne. It was adapted and produced by Dana DeMange. Your storyteller was Barbara Klein.
And that's our show. But we'll be back tomorrow, same time, same place, with another Learning English program on the Voice of America. Thanks for joining us. I'm Katie Weaver.